بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام.
تعوذ برايدن صن برايدن.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون.
الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন রমাদান মুবারককে পাওয়ার। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে রমাদান পেয়ে রমাদানের সিয়াম, কিয়াম ও যাবতীয় ইবাদত ইমানের সাথে পালন করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মুবারকের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার একটি অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন,
এ হলো সেই শাহর, এ হলো সেই মাস যেই মাসে নাজিল হয়েছে কোরআন। কেন নাজিল হয়েছে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টিও তুলে ধরেছেন। আজকে আমরা অনেকেই কোরআন নাজিলের মাস বলে এ মাসের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আমরা অনেকেই কোরআন নাজিলের মাস হিসাবে এ মাসে কোরআনের বেশি চর্চা করার চেষ্টা করি, কিন্তু প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা দিয়েছেন, সত্যিকার কি আমরা সেভাবেই এ মাসে, এ মাসটি কোরআন নাজিলের মাস এবং কোরআনের নাজিলের যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন সেই আলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করি কি না, একটু আমাদের বিষয়টি চিন্তা করা। কোরআন নাজিলের মাস হিসাবে আমরা এ মাসটিকে কোরআন খতমের মাস হিসাবেও পালন করছি, বরং কোরআন খতম বিভিন্ন সিস্টেমে, কেউ ব্যক্তিগতভাবে তেলাওয়াতের মাধ্যমে, আবার কোন কোন মসজিদে তারাবির সালাতে কোরআন খতমের মাধ্যমেও এ মাসটিকে কোরআন নাজিলের মাস হিসাবে আমরা কোরআনের চর্চা করার চেষ্টা করি। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এ মাসটি কোরআন নাজিলের মাস হিসাবে অন্য মাসের তুলনায় এ মাসে কোরআনের বেশি চর্চা করেছেন। যেমন সহিহ বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ রমাদান মাসে প্রতি রাত্রিতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন, এসে কোরআনের নাজিল হওয়া অংশটি পরস্পরে একে অপরে শুনতেন ও শোনাতেন। এটি বিশেষ করে এই রমাদান মাসে অন্য মাসের চেয়ে কোরআনের বেশি চর্চা, কোরআনের বেশি গবেষণা, কোরআন বেশি শিক্ষা বা কোরআন এর বেশি অনুশীলন, এই চেষ্টা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন। সুতরাং আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নার আলোকে সেভাবেই পদক্ষেপ নেওয়া দরকার, সেভাবেই চিন্তা ও চেষ্টা আমাদেরও রাখা দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের এ মাসে কোরআনের বিশেষ অনুশীলন, কোরআনের বিশেষ চর্চা আর আমাদের চর্চা আজকে অনেক পার্থক্য হয়ে গেছে। আজকে আমরা কোরআনের চর্চা করি, আজকে আমরা কোরআন মানার লক্ষ্যে বা বিশেষ করে রমজানে আমরা কোরআনুল কারীম, বিশেষ করে রমজানে আমরা কোরআনুল কারীম বেশি চর্চার লক্ষ্যে কি করে থাকি, কোরআন খতমের জন্য আমরা অনেক সময় বিশেষ করে তারাবিগুলিতেও কোরআন খতমের আমরা বিশেষ ব্যবস্থা রাখি। প্রকৃতপক্ষে তারাবিতে কোরআন খতমের যে ব্যবস্থা, সে ব্যবস্থাটি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লক্ষ্যে কোরআনের সাথে সম্পর্ক রমজানুল মুবারকে বেশি গড়ে তুলেছিলেন সে লক্ষ্য তো দূরের কথা, বরং কোরআনের সাথে এক প্রকার খেলতামাশার মতোই আমরা পৌঁছে গেছি। কারণ তারাবিতে 20 রাকাত তারাবি যখন পড়া হয় আর সেখানে কোরআন খতমের যখন চিন্তা করা হয়, দেখা যায় যে এমন ভাবে হাফেজ সাহেবরা কোরআন খতমের জন্য চেষ্টা করেন আর মুসল্লিদেরকে বা মসজিদের মুতাওয়াল্লিদের নির্দেশে এত দ্রুত পড়ার চেষ্টা করেন, যেটি এত দ্রুত পড়ার চেষ্টা করেন যা কোরআনুল কারীম বোঝা বা কোরআনুল কারীম সুন্দরভাবে শোনা সেটি তো দূরের কথা, মনে হয় কোরআনুল কারীম এক প্রকার মন্ত্রের মতো পাঠ করা হয়ে থাকে। আমরা বলবো আসলে এই ধরনের কোরআন খতমের নিয়তে, কোরআন এর বেশি তেলাওয়াতের নিয়তে তারাবিতে এভাবে কোরআন পড়া, এটি একটি কোরআনের সাথে উপহাস করার মতোই হয়ে যায়। যে এটা আমার জানার দরকার নেই, বোঝার দরকার নেই, মানার দরকার নেই, শুধু মন্ত্রের মতো পাঠ করব। এজন্য আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি যে সমস্ত মসজিদগুলিতে তারাবির সালাত আদায় হয় এবং সেখানে কোরআন খতমের জন্য এইভাবে দ্রুত হাফেজ সাহেবরা পড়ে থাকেন, এমন কি কোরআন বাংলাকে বুঝার শোনার কোনো সুযোগ থাকে না, সেই ইমামদের সাথে রুকু করার সেজদা করারও কোনো সুযোগ থাকে না, আপনি সেই মসজিদে গেলে আপনি সুন্দরভাবে তার সাথে হয়তো এশার সালাত জামাতের সাথে পড়বেন, পড়ার পরে এই ধরনের তারাবিতে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এমন তারাবির সালাতে কোরআন খতমের নিয়তে বলেন বা তারাবি সালাত পড়ার নিয়তেই বলেন যদি পড়া হয়, আর যেখানে কোরআনকে নিয়ে এই ধরনের পর্যায়ে পৌঁছে গেছে, অনুরূপভাবে রুকু সেজদাগুলি এমন ভাবে করা হয় সেটা যেন বলা যায় যে এক প্রকার এক্সারসাইজ শুধুমাত্র, সালাতের কোনো গুরুত্বই সেখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে নির্দেশনা দিয়েছেন, কোন ব্যক্তি রুকু করার পর রুকু থেকে যদি সঠিকভাবে সুন্দরভাবে সাজা না হয়, সাজা হয়ে না দাঁড়ায়, তাহলে এমন সালাত তার কখনোই হয় না। ঠিক একই ভাবে সেজদায় যখন যাবে, দুই সেজদার মাঝে সঠিকভাবে সাজা হয়ে যদি না বসে, সেজদা থেকে উঠার পরে সঠিকভাবে সাজা হয়ে যদি না বসে, তাহলেও তার সালাত হয় না। সুতরাং এই বিশ রাকাত পড়ার নাম দিয়ে যারা এইভাবে কোরআন তেলাওয়াত করেন এবং এইভাবে রুকু ও সেজদা দিয়ে তারাবিকরণ করার চেষ্টা করে থাকেন, আপনার জন্য আমরা পরামর্শ দিব, আপনি জামাতের সাথে আসা পরে আপনি চলে আসবেন, ধীর স্থিরে আপনার সুযোগ অনুযায়ী, সম্ভব অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনার বাসায় একাকী অথবা বাসার সদস্যদেরকে নিয়েও যদি জামাতে পড়তে পারেন, সেটি আপনার জন্য অনেক উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ওইভাবে তারাবি পড়া, এতে কোরআনের সাথে উপহাস করা হয়, এতে তার সালাতটাকে বাতিল করে ফেলা হয়, যার ফলে সওয়াবের জায়গায় আরো গুনাহগার হওয়ারই বেশি সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় বিষয়, কেউ যদি বিশ রাকাত তারাবি পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এই নিয়তে পড়ে থাকে, তাহলে 100% এটি বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। 100% এটি বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কখনো তিনি বিশ রাকাত পড়েননি, বিশ রাকাত পড়ার সপক্ষে তিনি কোনো নির্দেশনাও দেননি। অতএব রাসূলের সুন্নাহ হিসেবে কেউ যদি বিশ রাকাত পড়তে চায়, যেমনই আমাদের সমাজে কতক ভ্রান্ত মুফতিরা এ ঘোষণা দিয়ে থাকছেন, সেই নিয়তে কেউ যদি পড়তে চায়, তাহলে সওয়াব তো দূরের কথা, এটি 100% বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা পরামর্শ দিব যে এই ধরনের এবাদতে অংশগ্রহণ না করে আপনি নীরবে নিরিবিলি ভাবে আপনার বাসায় ধৈর্যের সাথে, ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে আপনি 8 রাকাত 10 রাকাত এইভাবে 11 রাকাত পড়বেন। এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোকেও হবে বলতে পারবো, এবং প্রকৃতপক্ষে এর সওয়াব আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের এই কিয়াম করবে, তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা তখন যখন আপনি এইভাবে আদায় করতে পারবেন। আর যদি কোরআনকে উপহাসের পর্যায়ে পৌঁছে যায় আর এবং রুকু সেজদা এইভাবে হয়ে থাকে, আর রাসূলের সুন্নার নাম দিয়ে বিদআত করা হয়ে থাকে, তাহলে সেটি দিয়ে তো কখনো গুনাহ মাফের আশা করা যায় না এবং কোনো সওয়াবেরও আশা করা যায় না, বরং গুনাহগার হওয়ারই আশঙ্কা বেশি থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মাসে কোরআন নাজিল করেছেন, কেন কোরআন নাজিল করেছেন? কোরআন বুঝবে না, কোরআন থেকে শিক্ষা নিতে পারবে না, শুধু কোরআনের খতম দিবে এজন্যই না। আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন সে বিষয়টিও এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান,
হুদাল লিন্নাস, এই কোরআন গোটা মানব জাতিকে হেদায়েত দিবে। গোটা মানব জাতিকে কখন হেদায়েত দিবে? যদি এই কোরআনকে তারা না বুঝে, যদি এই কোরআন থেকে তারা শিক্ষা গ্রহণ না করে। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, সুস্পষ্ট হেদায়েতের বর্ণনা নিদর্শনাবলী রয়েছে এই কোরআনে। ওয়াল ফুরকান, এবং হক ও বাতিলের পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে এই কোরআন। আপনি কোরআন খতমের পর খতম দিচ্ছেন, আপনি হক ও বাতিলকে কিছুই বুঝলেন না, কিছুই জানলেন না, কিছু পার্থক্য সৃষ্টি করতে পারলেন না, নিশ্চিত কোন সন্দেহ নেই প্রকৃতপক্ষে আপনি এই কোরআনুল করিম দিয়ে উপকৃত হতে পারেননি। কোরআনুল করিম এসেছে হক এবং বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, কোরআনুল করিম এসেছে হালাল এবং হারামের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, কোরআনুল করিম এসেছে তাওহীদ ও শিরকের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, কোরআনুল করিম এসেছে সুন্নাহ ও বেদার মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, কোরআনুল করিম এসেছে ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য, কোরআনুল করিম এসেছে দুর্নীতি ও নীতির মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য। কিন্তু আপনি সারা জীবন দুর্নীতিতেই মগ্ন থাকলেন আর কোরআনের খতমের পর খতম দিলেন, সত্যিকারী ভাবে আপনি এ কোরআন দিয়ে কখনো হেদায়েত পাননি, এ কোরআন দিয়ে আপনি কখনো প্রকৃতপক্ষে উপকৃত হতে পারেননি। সুতরাং রমজানুল মুবারক এটি এমন একটি মাস, এমন একটি মৌসুম, এমন একটি সময় যেটি হচ্ছে প্রকৃতপক্ষে গোটা বছরের মাঝে একটি হেদায়েত গ্রহণের, হেদায়েত পাওয়ার একটি অন্যতম মৌসুম, ইমানকে নবায়ন করে নেওয়ার একটি অন্যতম মৌসুম, ইমানকে নতুনভাবে জাগ্রত করার, ইমানকে ঝালাই করে নেওয়ার, ইমানকে আরো মজবুত করার একটি উপযুক্ত সময় হচ্ছে এই সেই রমাদান মাস। আসুন আমরা যেন রমাদান মাসকে সেভাবেই গুরুত্ব দিতে পারি, সেভাবেই এ রমাদানকে একটি প্রশিক্ষণের মাস হিসাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের ইমান ও ইসলামকে আরো সুন্দর করে নিতে পারি, আরো মজবুত করে নিতে পারি, সে পদক্ষেপেই আমরা গ্রহণ করার চেষ্টা করি এ রমাদানে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যার কয়েকটি নমুনা স্বরূপ কয়েকটি দিক আমরা বলবো। প্রথম বিষয় হলো আল মুহাফাজা আলা সালাওয়াত। একজন মুসলিম তার জীবনে ইমানের পরে সবচেয়ে বড় ফরজ যেটা তার জন্য এবাদত, ফরজ এবাদত, সেটি হচ্ছে সালাত। সালাত যদি একজন মানুষের মাঝে না থাকে তাহলে মুসলিমের পরিচয় দেওয়াটা তার জন্য খুব কঠিন। কিন্তু রমাদান মাস এমন একটি সময়, এমন একটি মৌসুম, যে ব্যক্তি হয়তো বা পাঁচ বক্ত সালাত এর গুরুত্ব দিতেন না, তিনি এখন আলহামদুলিল্লাহ রমাদান মাস আসায় পাঁচ বক্ত সালাতের শুধু গুরুত্ব নয়, বরং তিনি এখন জামাতের সাথে আদায় করার চেষ্টা করছেন। এটি রমজান মাসের একটি অন্যতম বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টিকে সেই ধরনের করে দিয়েছেন যার কারণে শয়তানের প্ররোচনা, প্ররোচনায় ও প্রতারণায় মানুষ সেগুলি থেকে মুক্ত থেকে ইসলামের পথে, ইমানের পথে, দিনের পথে, আল্লাহর পথে অগ্রসর হওয়ার সুযোগ লাভ করে। তবে আপনাকে এই রমাদুল মোবারকে এই শিক্ষা নিতে হবে, এই বিষয়টি আপনাকে আপনার জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যাস হিসাবে গড়ে তুলতে হবে যে এই পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা এটি রমজান মাসের জন্য কখনো সীমাবদ্ধ নয়। একজন মুসলিম যতদিন তিনি সুস্থ থাকবেন, মসজিদে আসার মতো গায়ে তার শক্তি থাকবে, একজন পুরুষ মুসলিম প্রাপ্তবয়স্ককে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার সর্বজীবনের সর্বসময় তাকে চেষ্টা রাখতে হবে। আমরা যদি লক্ষ্য করি দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কত গুরুত্ব দিয়েছেন। এক তো হলো ফজিলতের বিষয়, দ্বিতীয় হলো এই জামাতে উপস্থিত হওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। একজন অন্ধ সাহাবী, যিনি অন্ধ, তার কয়েকটি দিক, কয়েকটি সমস্যা, এক সমস্যা হলো তিনি অন্ধ মানুষ, দেখার মতো তার দৃষ্টিশক্তি নেই। দ্বিতীয় সমস্যা হলো তার বাড়ি থেকে মসজিদে আসার মতো সুব্যবস্থা নেই, তাকে কেউ নিয়ে আসবে এমন তার কোনো মানুষ নেই। তৃতীয় সমস্যা হলো সে অন্ধ মানুষ, তার বাড়ি থেকে মসজিদে আসবে
এই রাস্তাও সুন্দর রাস্তা নয়, বরং রাস্তার মাঝে অনেক কাটা গোজা ঝাড় জঙ্গল রয়েছে। এত সমস্যার পরে তিনি আবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বেচারা নিজেও একজন শারীরিকভাবে অসুস্থ, বলতে তার দৃষ্টিশক্তি নেই, তার নিয়ে আসার মতো কোনো মানুষ নেই, রাস্তাও পরিষ্কার নয়, তার প্রতি সদয় হয়ে বললেন যে ঠিক আছে, তুমি তোমার বাড়িতে সালাত আদায় করো। বেচারা চলে যাচ্ছেন, আবার চলে যেতেই তাকে ডাকলেন, বললেন শোনো, আতাসমা আন্নিদা, তুমি কি মসজিদের আজান শোনো যখন আজান দেওয়া হয়? তিনি বললেন যে হ্যাঁ, আমি আজান শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আজান শুনে থাকো, ফা আলাইকা বিল জামাআ, তাহলে তোমাকে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ আকবার! একজন অন্ধ, দৃষ্টিশক্তি নেই তার, নিয়ে আসার মতো তার কোনো মানুষ নেই, রাস্তা তার কোনো পরিষ্কার নয়, অপরিষ্কার কষ্টকর রাস্তা, তার ক্ষেত্রে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়ে থাকেন, তাহলে আজকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর দৃষ্টিশক্তি দিয়েছেন, আপনাকে দৃষ্টিহীন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মসজিদে উপস্থিত হওয়ার মতো শক্তি সামর্থ্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং মসজিদের মাঝে রাস্তাও সুন্দর করে দিয়েছেন। সুতরাং আপনার ওজোর কোথায়, আপনার আপত্তি কোথায় যে আপনি মসজিদে উপস্থিত হবেন না? একজন মুসলিমের জন্য অপরিহার্য যদি তিনি স্বেচ্ছায়, কোনো কারণ ছাড়া, শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া মসজিদে উপস্থিত না হন, তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ হবে তার এতে সন্দেহ নেই, বরং তার সালাত হবে কিনা সেটিও একটি বিষয় চিন্তার রয়েছে। অতএব জামাতের সাথে অংশগ্রহণ করতে হবে, এটি শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়, বরং রমজান মাস এই পরিবেশে আমাদেরকে এই প্রশিক্ষণ নিয়ে নিতে হবে, যেন আমাদের গোটা জীবনে যে যেখানেই থাকি আমরা জামাতের সাথে সালাত আদায় করতে পারি। এই প্রশিক্ষণ আমাদেরকে এই রমজানে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। এর আগের দিনে আমি কিছুটা বলেছিলাম জুমা সম্পর্কে, আপনি কত ব্যস্ততা দেখাতে চান। আসলেই মানুষের জীবনে ব্যস্ততার শেষ নেই, যখন তার এই বডি থেকে রুহ বের হয়ে যাবে তখনই শুধু তার ব্যস্ততা বন্ধ হবে, এর আগে কিন্তু ব্যস্ততা দূর হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বডিতে রুহ রেখেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আপনাকে সাড়া দিতে হবে, না হলে কোন বিপদ, কোন সময় কত বড় সমস্যার সম্মুখীন হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারেন, তার বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় বিষয়, জামাতে উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে সুসংবাদ দিয়েছেন, আপনি যদি কোথাও একাকীভাবে 1, 2, 3, 4 করে 27 বার সালাত আদায় করেন, ধরে নেন একটা জোহরের সালাত আপনার বাসায় বা অন্য কোথায় 27 বার আপনি সালাত আদায় করলেন, এতে যে সওয়াব লাভ করবেন, জামাতে অংশগ্রহণ করলে জামাতে এসে শুধু একবার পড়বেন, সেই সালাত আদায় করবেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 27 বারের বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। কত দিকে, শুধু এটা নয়, বরং আপনার বাড়িতে যদি পবিত্র হয়ে, অজু করে পবিত্র হয়ে আপনি জামাতের উদ্দেশ্যে মসজিদে বের হন, বের হলে যত পা আপনি ফেলবেন প্রতিটি কদমের বিনিময়ে আপনাকে একটি করে সওয়াব দেওয়া হবে, প্রতিটি কদমের বিনিময়ে আপনার একটি করে গুনাহ মিটিয়ে দেওয়া হবে। এরপর মসজিদে আপনি উপস্থিত হলেন, হয়তো 10 মিনিট আগে যদি উপস্থিত হয়ে আপনি অপেক্ষা করেন, যতক্ষণ আপনি অপেক্ষা রয়েছেন জামাতের জন্য, সালাতের জন্য, ততক্ষণ যেন আপনি সালাতেই রয়েছেন, এই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দান করবেন। সুতরাং একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার। রমাদান মুবারকে যেমন এইভাবে আমরা জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করেছি, রমাদানের পরেও যেন আমরা একজন মুসলিম হিসাবে আল্লাহকে ভয় করে জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে পারি, সেই প্রশিক্ষণে আমরা নেব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আর সালাত কিভাবে আদায় করতে হবে সেটি তো বলার অপেক্ষা রাখে না, মন গড়া আপনি আদায় করলে তা চলবে না, বরং হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহর আলোকে। দ্বিতীয় বিষয় আসুন, রমাদান মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, আদামুল মুজাহারা। মানুষ অনেক সময় অনেক ভুল ত্রুটি করে থাকে, এই ভুল ত্রুটিগুলি মানুষের দুই ভাবে হয়ে থাকে, একটি হলো প্রকাশ্যে, একটি হলো অপ্রকাশ্যে। একজন মানুষ একটা ভুল করছে, একটা গুনাহের কাজ হচ্ছে তার দ্বারা, কিন্তু এই গুনাহের কাজটা যদি সে সকলের সামনে প্রকাশ্যে করে থাকে তাহলে এজন্য সে আরো বেশি অপরাধী হবে। আর এই গুনাহের কাজটা যদি তার মানুষের দৃষ্টির আড়ালে হয়ে থাকে তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের অপরাধী যারা তাদের জন্য আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অপরাধগুলিকে ক্ষমা করবেন, তবে যারা প্রকাশ্যে অপরাধ করে চলে এই অপরাধীদের এই অপরাধগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে ক্ষমা করবেন না। রমজান মুবারক যেন আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যে প্রকাশ্যে আমরা হাটে বাজারে দোকানপাটে চলতে ফিরতে কেউ যেন সাধারণত প্রকাশ্যে সেমন তেমন কোনো অপরাধে লিপ্ত হচ্ছি না, যদিও একান্ত কেউ হয়ে যায় সে হয়তো আড়ালে, হয়তো মানুষের দৃষ্টির বাইরে, কিন্তু প্রকাশ্যে নয়। রমজান মুবারক আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, আপনার এই স্বভাবটা শুধু রমজানেই যেন না হয়, বরং রমজানের পরেও সবসময় আল্লাহকে ভয় করে যেমন, ঠিক তেমনই ভাবে মানুষের জন্য প্রকাশ্যে আপনার এই অপরাধ করতে দেখছে এমন না হয়ে থাকে, সেই স্বভাব সেই অভ্যাসটিও আমাদেরকে এই রমজানে গড়ে তোলা উচিত। রমজান মুবারক আমাদেরকে আরো কত সুন্দর শিক্ষা দিচ্ছে, কত সুন্দর হেদায়েতের পথে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। আজকে দেখুন মানুষ অনেক রয়েছে, মানুষ বেশিরভাগই মানুষ বলা যায় তারা সামান্য একটু কথায় ঝগড়া ও তর্কে লিপ্ত হয়ে যাওয়াটার জন্য বেশি পছন্দ করে। কারোর সাথে কোনো একটা বিষয়ে কিছু কথা হলো, আপনি যদি তাকে একটু দাঁত ভাঙ্গা জবাব কিছু না দিতে পারেন মনে হয় যেন আপনি তৃপ্তি লাভ করছেন না, নিজে নিজে খুব দুঃখিত হচ্ছেন, কারণ শয়তান মানুষ আপনার মাঝে এই উস্কানি দিচ্ছে সবসময়। শয়তান অন্যের সাথে সম্পর্ক যেন নষ্ট করে দেওয়া যায়, একটা ঝগড়া সৃষ্টি করা যায়, একটা তর্ক সৃষ্টি করা যায়, এটি হচ্ছে শয়তানের সবচেয়ে বড় কৌশল একটি। এজন্য মানুষ কথাবার্তায় কারোর সাথে যদি তর্কে বা কোনো কিছু কথা কেউ বলে ফেলে সেখানে সবসময় চেষ্টা করে নিজে একটু এক ডিগ্রি একটু বেড়ে যাওয়ার, একটু বেশি জবাব দেওয়া, একটু বেশি প্রতিবাদ করা। কিন্তু রমাদান মুবারক আমাদেরকে এমন একটি আদর্শের শিক্ষা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সাঈমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন কেউ সিয়াম পালন করবে, এই সিয়াম পালন করা অবস্থায় সে যেন কখনো অন্যায় অশ্লীল কথাবার্তা ও কর্মকাণ্ড না করে, কাউকে গালিগালাজ না করে, ঝগড়া ফাসাদে না জড়িয়ে যায়, তর্ক বিতর্কে না জড়িয়ে যায়। এমনও পরিস্থিতি হতে পারে আপনাকে, আপনি কিছু করছেন না কিন্তু আপনাকে গালিগালাজ করছে, আপনাকে কেউ গালি দিচ্ছে, অশালীন শব্দ ব্যবহার করছে, আও কাতালাহু শুধু গালি নয়, আপনাকে হয়তো বা মারপিটও শুরু করে দিয়েছে, আপনি কি করবেন? আপনি মানুষ হিসাবে আপনি হয়তো তাকে গালি শুরু করে দেবেন, মানুষ হিসাবে আপনিও তাকে হয়তো মারপিট শুরু করে দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, যদি কেউ আপনাকে এই ধরনের গালিগালাজ শুরু করে দেয়, আপনার সাথে কেউ তর্ক ঝগড়া শুরু করে দেয়, আপনাকে মারামারিও শুরু করে দেয়, আপনি তার উল্টা তার সাথে তর্ক শুরু করে দিবেন, তার সাথে ঝগড়া শুরু করে দিবেন, তার সাথে মারামারি শুরু করে দিবেন, এমনটি বিধান নয়, বরং আপনি তাকে বলুন ইন্নিমরুন সাঈমুন, জেনে রাখো আমি একজন রোজাদার মানুষ, আমি একজন সাঈম, আমি সিয়াম পালন করছি, অতএব এই সুন্দর ইবাদত করা অবস্থায় তুমি আমাকে গালি দিতে পারো, তোমাকে আমি গালি দিতে পারি না, তুমি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাও ঠিকই, কিন্তু আমি তোমার সাথে এই সুন্দর ইবাদত অবস্থায় ঝগড়ায় লিপ্ত হতে পারি না, তুমি আমার সাথে গায়ে পড়ে মারামারি করতে চাচ্ছ ঠিকই, কিন্তু আমি তোমার সাথে এই আচরণ প্রদর্শন করতে পারি না, কারণ ইন্নিমরুন সাঈমুন, আমি একজন সাঈম, আমি সুন্দর একটি ইবাদত করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং তাই দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে আলহামদুলিল্লাহ রমজান মাসে শান্ত শৃঙ্খলাপূর্ণ একটি পরিবেশ আমাদের মাঝে বিরাজ করে, হাটে বাজারেও হলেও চলতে ফিরতেও হলেও পারতপক্ষে মানুষ ঝগড়া ফাসাদ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করে, এটি হচ্ছে রমজানের একটি অন্যতম বৈশিষ্ট্য, এটি হলো সিয়ামের একটি অন্যতম বৈশিষ্ট্য। আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত এই রমাদান মুবারক থেকেই, আমরা যেন আমাদের সমাজকে শান্তিপূর্ণ একটি সমাজ গড়তে পারি, তর্কমুক্ত একটি সমাজ গড়তে পারি, ঝগড়ামুক্ত একটি সমাজ গড়তে পারি, হানাহানি কাটাকাটি মারামারি মুক্ত একটি সমাজ গড়তে পারি। এই রমাদান মুবারক আমাদেরকে সেই হেদায়েত দিয়ে যাচ্ছে, এই রমাদান মুবারক আমাদেরকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক রমাদান মুবারক ঠিক এমনই ভাবে আমাদেরকে আরো কত সুন্দর হেদায়েত দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সহিহ বুখারীর হাদিস, কঠিন ভাবে তিনি বলেছেন, তিনি বলেন স্পষ্ট ভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমাল বিহ ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন করছে ঠিকই, কিন্তু এই সিয়াম পালন করা অবস্থায় লাম ইয়াদা কাউলাজ যুর, সে তার অশ্লীল কথাগুলিকে বর্জন করে না, অশ্লীল গালিগালাজগুলিকে বর্জন করে না, মিথ্যা কথাকে বর্জন করে না, মিথ্যা সাক্ষ্য দেওয়াকে বর্জন করে না, মিথ্যা কার্যক্রমকে বর্জন করে না, ওয়াল জাহলা যত রকমের জাহিলি কর্মকাণ্ড রয়েছে সেগুলিকে বর্জন করে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন ব্যক্তির সারা দিনে পানাহার বর্জন করে উপবাস থাকাটার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ তার সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কাজে আসে না। সুতরাং আমরা যদি আমাদের এই সিয়াম এর বিনিময়ে আল্লাহর কাছে নিতে চাই, এই সিয়ামের মাধ্যমে আমাদের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে চাই, এই সিয়ামের মাধ্যমে আমরা জান্নাতের রায়্যান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই সিয়াম থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় আমাদের মুখ দিয়ে কখনো অশ্লীল কথা বের হতে পারে না, আমাদের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না, আমাদের মুখ দিয়ে কখনো মিথ্যা সাক্ষ্য হতে পারে না, আমাদের মুখ দিয়ে কখনো বা আমাদের দ্বারা কখনো মিথ্যা কার্যক্রম কোনো সংগঠিত হতে পারে না, আমাদের দ্বারা কখনো কোনো জাহিলি কর্মকাণ্ড সংগঠিত হতে পারে না। আমি গত জুমার আগের জুমায় এখানে একটি বিষয় উল্লেখ করেছিলাম, আজকে যে বিশ্বকাপ খেলা নিয়ে আমরা ব্যস্ত, 100% কোনো সন্দেহ নেই এটি একটি হলো জাহিলি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। অতএব কোন একজন ব্যক্তি তার সিয়াম অবস্থায় এই ধরনের খেল দর্শনের উপভোগেও সে কখনো ব্যস্ত হতে পারে না, যদি হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নেই তার সিয়ামকে সে এমন দুর্বল করে ফেললো যেটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজে আসবে না। এ ধরনের জাহিলি কর্মকাণ্ড আরো আমাদের সমাজে অনেক রয়েছে, মিথ্যা। তাই রমাদান মুবারক আপনাকে আমাকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যে আমি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা বলতে পারবো না, আমি সিয়াম পালন করা অবস্থায় একজন মানুষের সাথে অশ্লীল কথা বলতে পারবো না, আমি সিয়াম পালন করা অবস্থায় জাহিলি কর্মকাণ্ড তথা ইসলাম বিরোধী নিষিদ্ধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারবো না। এর অর্থ কি এই যে আমার সিয়াম শেষ হয়ে গেলে, রমজান মাস শেষ হয়ে গেলে আমার খুশি মতো আমি মিথ্যা বলতে পারবো, আমার খুশি মতো অশ্লীল কর্মকাণ্ড বা কথাবার্তা করতে পারবো? তা কখনো নয়। এ রমজান মাসে যেন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সিয়াম অবস্থায় যেমন মিথ্যা বলা অন্যায় নিষিদ্ধ হারাম, ঠিক সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য মিথ্যা বলা হারাম, সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম, সর্বাবস্থায় একজন মুসলিমের মুখ দিয়ে কখনো অশ্লীল নোংরা কথা বের হতে পারে না, সেটি গালিগালাজ বলুন আর সেটি যাই বলুন, নিজের বাড়ির ক্ষেত্রে বলুন আর কর্মচারীদের ক্ষেত্রে বলুন আর মানুষের ক্ষেত্রেই বলুন, একজন মুসলিমের মুখ থেকে বের হবে সুন্দর কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে অনেক হাদিসে বলেছেন, যার যে ব্যক্তি চায় কথা বলতে সে যেন সুন্দর কথা বলে, যদি সুন্দর কথা তার কাছে না থাকে ফালিয়াসমুত আও ফালিয়াসকুত, সে যেন চুপ থাকে, তাহলেই সে নিরাপদ। অতএব এই রমজান মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, যেটা হাদিসেও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি দুটি বিষয়ের আমার জন্য আমার কাছে জিম্মা নেবে তার জন্য আমি জান্নাতের জিম্মা নেব। একটি বিষয় হলো মা বাইনা আল-লিহিয়াতাইন, দুই চোয়ালের মাঝে যা রয়েছে তা হলো জিহব্বা। এই জিহব্বা দিয়েই আজকে সমাজে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি হচ্ছে, এই জিহাদ দিয়েই আজকে সমাজে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেটি রাজনৈতিক ফিল্ডে বলুন আর সাধারণ লোকাল ফিল্ডে বলুন, সর্বক্ষেত্রে। আজকে আমাদের রাজনীতিও এমন নোংরা হয়ে গেছে, এর বৈশিষ্ট্যই হলো শুধু অন্যের বিষয়ে কুৎসা রটনা করা এবং কিছু মিথ্যা বলা, এটাই হচ্ছে যেন আজকের আমাদের রাজনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য। এ রমাদান শিক্ষা দিচ্ছে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং সিয়াম পালন করে থাকেন, তাহলে এই সিয়াম অবস্থায় রমাদান মাসে যেমনই ভাবে এমন অন্যের কুৎসা রটনা করা, এমন অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা, এমন মিথ্যা বলা, সেটি রমজান মাসেও যেমনই ভাবে হারাম, আপনি যদি সত্যিকারী মুসলিম হয়ে থাকেন সর্বাবস্থায় আপনার জন্য এটি হারাম। পর্দার আলের মা বোনেরা রয়েছেন, মা বোনদের অন্যতম একটি স্বভাব, একটু সময় পেলেই তারা পরস্পরের বিভিন্ন ধরনের কুৎসা রটনায় জড়িয়ে যান, সেটাই যেন তাদের কাছে আনন্দের বিষয় হয়ে যায়। এ রমাদান আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, এই রমাদানের সিয়াম অবস্থায় যেমনই ভাবে এই ধরনের গীবত ও পরনিন্দা ও মিথ্যা ও অন্যের অপপ্রচার, সেগুলি যেমন নিষিদ্ধ হারাম, একজন মুসলিমের জন্য জীবনের সর্বক্ষেত্রেই সেগুলি হারাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই চোয়ালের মাঝে যা রয়েছে অর্থাৎ জিহব্বা, এটার যে জিম্মা নেবে, অর্থাৎ এটাকে অন্যায় ভাবে ব্যবহার করবে না, এর দ্বারা অন্যায় অশ্লীল ব্যবহার করবে না, এর দ্বারা অন্যায় অশ্লীল কথা বলবে না, অন্যায় অপকর্ম কাজে এটাকে লাগাবে না, অনুরূপভাবে মা বাইনা রিজলাইন, তার দুই পায়ের মাঝে যা রয়েছে অর্থাৎ লজ্জাস্থান, এটাকে যে সংরক্ষণ করবে, এটাকেও অন্যায় ভাবে ব্যবহার করবে না, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিয়ে নিব, সুবহানাল্লাহ। এ রমাদান মুবারক আমাদেরকে এই সংযমতার শিক্ষা দিচ্ছে, এ রমাদান মুবারক, রমাদান আমাদেরকে এই সংযমতার শিক্ষা দিচ্ছে। একই ভাবে যেমনই ভাবে জিহব্বাকে সংরক্ষণ করার শিক্ষা দিচ্ছে, তেমনই ভাবে দুই পায়ের মাঝে যা রয়েছে সেটাকেও সংরক্ষণের শিক্ষা দিচ্ছে। সেটা দেখুন কত বিষয়, একজন মানুষ তার অন্য একজন, একজন পুরুষের অন্য একজন মেয়ে মানুষের সাথে, যা তার স্ত্রী নয়, তার সাথে যে সমস্ত কর্মগুলি হারাম, অথচ তার স্ত্রীর সাথে সেই ধরনের বিনোদনমূলক কর্ম সেটি হারাম তো নয়, বরং সেটি হালাল, শুধু হালাল নয় বরং সেটি একটি ইবাদত, এর মাধ্যমে সে সওয়াব লাভ করবে, সুবহানাল্লাহ। কিন্তু রমজান মুবারকের সিয়াম যখন পালন করবে, এই সিয়াম পালনের সময় সেই হালাল ও ইবাদতের কাজটাও তার জন্য হারাম করে দেওয়া হয়েছে সিয়াম অবস্থায়, যতক্ষণ সে সিয়ামে থাকবে। তাহলে কত বড় একটা প্রশিক্ষণের জন্য আমাদের এই রমজান মুবারকে আমাদেরকে একটি সিস্টেম দেওয়া হয়েছে। অতএব সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মুবারক যে হেদায়েত নিয়ে এসেছে, যে প্রশিক্ষণ নিয়ে এসেছে, সেই প্রশিক্ষণ গ্রহণ করে আমরা যেন সত্যিকারে একজন আদর্শ মানুষ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। অনুরূপভাবে রমজান মুবারক আরো একটি আমাদেরকে বিষয় স্মরণ করে দেয়, যেটি আগেও কিছুটা বলেছি, সেটি হলো তাআল্লুকু বিল মাসাজিদ, মসজিদগুলির সাথে আমাদের যেন রমজানের সম্পর্ক একটু গভীর হয়ে যায়। আমরা যখন একটু সময় পাই সালাতের আগে, হয়তো 5-10 মিনিট সময় পেলে, আমরা মনে করি যে না, এদিক সেদিক বসে না থেকে চলে যাই মসজিদে, মসজিদে গিয়ে এই সময়টুকু কাটাই। আমরা জানি মসজিদ হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর কাছে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ সমূহ, যেমনই ভাবে খারাপ স্থান হচ্ছে বাজার সমূহ। রমজান মাসে প্রতিটি মানুষ তার সাধ্য সামর্থ্য সুযোগ অনুযায়ী সবসময় চায় সে মসজিদমুখী হতে, আর এই মসজিদমুখী হওয়া এটি এমন একটি বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই আরশের ছায়া তলে স্থান পাবে 7 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর সব সময় যেন সম্পৃক্ত হয়ে রয়েছে কিসের সাথে, মসজিদের সাথে। যখন এই মসজিদ থেকে বের হয় আবার চিন্তা করে যে কখন আমি হাইয়া আলাসসালা আজান শুনবো, মসজিদে ফিরে যেতে পারবো, রমজান মুবারক হলো এমন একটি সময়, এমন একটি মাস আমাদেরকে সেই প্রশিক্ষণ দিচ্ছে আমরা যেন মসজিদের সাথে নিজেদের হৃদয়কে সম্পৃক্ত করে নিতে পারি, মসজিদের সাথে আমাদের অন্তরগুলিকে আকৃষ্ট করে রাখতে পারি, এমনই প্রশিক্ষণ হচ্ছে এই রমজানে। আর এটি শুধু রমজানের জন্য নয়, সীমাবদ্ধ নয়, একজন মানুষ তার গোটা জীবনে যদি তার এই মসজিদের সাথে সম্পর্ক থাকে তাহলে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে এভাবে সম্পৃক্ত ছিল, আকৃষ্ট ছিল, জড়িত হয়েছিল, সেই কঠিন বিভীষিকাময় দিনে আরশের ছায়াতলে তাকে স্থান দান করবেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এমনই ভাবে এই রমাদান মুবারকে আমাদের আরো অনেকগুলি বিষয় রয়েছে যেগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং আমরা এই রমজানে এসে প্রশিক্ষণ নিয়ে আমাদের জীবনকে, আমাদের ঈমান ও ইসলামকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মুবারকে সেই প্রশিক্ষণ নেওয়ার, হেদায়েত নেওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ দিক, একজন মানুষ হতে পারেন তিনি অনেক অর্থশালী মানুষ, তার খাদ্যের অভাব নেই, কিন্তু রমজান আসলে, রমজানের সিয়াম যখন সে পালন করবে তার আর কোনো সুযোগ নেই। এ রমাদানের সিয়ামে, রমজান মাস আসলে তার আর কোনো সুযোগ নেই। যখন সে সিয়াম পালন করে তার সামনে যত মূল্যবান, যত পছন্দনীয়, যত রুচিশীল খাদ্যই থাকুক না কেন, তাকে ওই সেই সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার বন্ধ করতেই হবে। যখন পানাহার বন্ধ করতে বাধ্য হয়ে থাকে এর মাধ্যমে সে অনুভব করতে পারে আসলে একজন মানুষ দুই চার দশ ঘন্টা যখন ক্ষুধার্ত থাকে সে কত কষ্ট অনুভব করে। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদেরকে বাধ্য করছেন এটি অনুভব করতে, তার একজন প্রতিবেশী অসহায় দরিদ্র যার ঘরে খাওয়া নাই, সে না খেয়ে কিভাবে কষ্ট করে দিন যাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে যেন তাকে এই বিষয়টিকে উপলব্ধি করাচ্ছেন। অতএব এই উপলব্ধির মাধ্যমে একজন মানুষ অসহায় দরিদ্রদের প্রতি সহায় হওয়ার চেষ্টা করে। তাই তো দেখা যায় যে রমাদান মাসে সামর্থ্যবান ব্যক্তিরা অন্যান্য মাসের তুলনায় বেশি দান করে। কেন দান করে? এজন্য দান করে যে সে রমাদান মাসে একটি অনুভব করে যে আসলে এই অসহায় মানুষেরা কতই না কষ্ট করে, তারা তাদের কতই না কষ্ট হয়, এটি একটু অনুভব করার সুযোগ পায়। তাই মানুষের প্রতি আমাদের এ ধরনের আচরণ, বিশেষ করে অসহায় দরিদ্রদের প্রতি আমাদের এই ব্যবহার যে থাকতে হবে সেটি শুধু রমাদানে নয়, বরং সব সময়, বরং অনেক সময় আমরা কি করি, আজকে সেই বিভ্রান্ত পীর সমাজের, সেই পীরতন্ত্রের বিভ্রান্ত চক্রান্তে আজকে মানুষ ইসলামের নাম দিয়ে আবার কোন পথে চলে যায়। একজন ধনী মানুষ, একজন সামর্থ্যবান মানুষ, তার প্রতিবেশী যদি অসহায় হয়ে থাকে, তার প্রতিবেশী যদি দরিদ্র হয়ে থাকে, এ সামর্থ্য ব্যক্তির ইমানের পরিচয় হল তিনি তার প্রতিবেশী দরিদ্রদের তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী খাদ্য দিবেন, তাদের তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা দিবেন, কিন্তু তা না করে সেই ভণ্ড পীরদেরকে খুশি করার জন্য সেই উত্তরবঙ্গের মানুষ হলেও তিনি সেখানে দরিদ্রদেরকে, অসহায়দেরকে বঞ্চিত করে সেই উট বা গরু বা ছাগল সেটি কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গে। এটি সম্পূর্ণ ইসলামী বিধিবিধানের একেবারে নিষিদ্ধ কয়েকটি কারণে। একটি হলো এটি শেরকি কারণ, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় হলো প্রতিবেশীর অধিকার নষ্ট করা হয়, সেটি অন্যতম একটি কারণ। অতএব এই রমজান আমাদেরকে এমনই শিক্ষা দিচ্ছে যে একজন মানুষ অনুভব করতে পারে যে তার প্রতিবেশী দরিদ্ররা কিভাবে কষ্ট করে তারা দিন যাপন করে, তাই তাদের প্রতি সে দানশীল হওয়ার চেষ্টা করে বা সম্ভব হয়। আর এই শিক্ষাটি শুধু রমজানে সীমাবদ্ধ নয়, এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে এভাবেই নিজেদের জীবনকে বা নিজেদের ব্যক্তিত্বকে, নিজেদের আদর্শকে সেভাবে গড়ে নেওয়ার চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমজান মুবারকে আরেকটি গুরুত্বপূর্ণ হেদায়েত আমরা পেয়ে থাকি, তা হচ্ছে সিয়াম পালন করা অবস্থায়, রোজা রাখা অবস্থায় একজন মানুষের হারাম কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি তার যেগুলি হালাল কাজ অন্য সময়ে রমজান সিয়াম পালন করা অবস্থায় সেই হালাল কাজগুলি থেকেও তাকে বিরত থাকতে হবে, সেটিও তার জন্য হারাম হয়ে যায়। যেমন আপনার সামনে যদি হালাল খাদ্য থাকে, হালাল পানীয় জিনিস থাকে, আপনি ক্ষুধার্ত হলে আপনার জন্য ইসলাম সেটি খাওয়ার সুযোগ করে দিয়েছে, আপনি খাবেন, কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধা নেই, কোনো অপরাধ নয়। কিন্তু যখন আপনি সিয়াম পালন করবেন, আপনার সামনে হালাল খাদ্য ও পানীয় সুন্দর জিনিস থাকলেও আপনার জন্য খাওয়ার অনুমতি নেই। এর আগে আরেকটি উদাহরণ দিয়েছি, সেই স্ত্রীর সাথে বিনোদন, সেটাও হালাল হলেও, ইবাদতের কাজ হলেও আপনি যখন সিয়াম পালন করছেন এই সময়টির জন্য আপনার নিষিদ্ধ, হারাম। অতএব রমজান মাস আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, হালাল হওয়া সত্ত্বেও সেটা থেকে যদি বিরত আমাকে থাকতে হয় তাহলে যেটা হারাম সেটা থেকে তো আরো আমাকে বিরত থাকতেই হবে, যেটা হারাম সেটা থেকে আমাদেরকে আরো বিরত থাকতে হবে। যেমন আজকে সেই ঘুষখোর যারা, তারা দেখবেন ওপেন ভাবে ঘুষ খেয়ে থাকেন, বরং ঘুষ খাওয়াটা এটাই হলো তাদের সাধারণ নিয়ম। আপনি যদি ঘুষ না দিতে যান তাহলে আপনি অন্যায় করেছেন, এমনই আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেছে। ঘুষ দেওয়াটাই হলো সাধারণ নিয়ম, আপনি যদি ঘুষ দিতে না পারেন তাহলে আপনি অন্যায় করলেন, এমনটাই হয়ে গেছে আমাদের পরিবেশ পরিস্থিতি। কিন্তু আলহামদুলিল্লাহ রমজান আসায় এই রমজান মাসে তারাও চেষ্টা করে, এই ঘুষখোররাও যে প্রকাশ্যে তারা ঘুষ নিতে চায় না, হয়তো কেউ কি করে বাম হাত আগায় দেয়, অথবা কেউ পকেট আগায় দেয়, অথবা কেউ বাম ড্রয়ার খুলে দেয়, এই ধরনের চেষ্টা করে। তো আমরা বলবো যে না, এই ধরনের ছলনা করেও যদি আপনি নিতে চান তবু সেটি আপনার জন্য হারাম। যেখানে রমজানের সিয়াম পালন অবস্থায় হালালগুলি হারাম করে দেওয়া হয়েছে সেখানে হারামটা তো আরো হারাম, সেটি আরো অন্যায়। আর এই শিক্ষা আমাদেরকে নিয়ে গোটা জীবনে যেন আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি সে চেষ্টা ও প্রচেষ্টা আমাদের থাকা দরকার। রমজানুল মুবারক একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমাদেরকে শিক্ষা দিয়ে যায়। আজকে দেখুন রমজান মুবারকের একটি বড় শিক্ষা হলো তাকওয়া, যেটা নিয়ে আমি গতদিনেও আলোচনা করেছি। সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া। আর যখন একজন মানুষের মাঝে তাকওয়া, আল্লাহ ভীতি এসে যায়, তখন তার পক্ষে সম্ভব হয় আল্লাহ যেগুলিকে হারাম করে দিয়েছেন সেগুলি থেকে বিরত থাকা। আল্লাহ যেগুলিকে হারাম করেছেন সেগুলি থেকে বিরত থাকার সবচেয়ে বড় উপায়, সবচেয়ে বড় সহায়ক যেটা, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আমি রমজান মাসের সিয়াম পালন করছি, যখন আমি ঘরে থাকব, নির্জনে আছি, কেউ আমাকে দেখে না, আমি ইচ্ছা করলে পানি পান করতে পারি, ইচ্ছা করলে কিছু খেতে পারি, কিন্তু খাচ্ছি না, পান করছি না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভয় করছি। এই আল্লাহর ভয়ের মাধ্যমে দেখুন, একজন মানুষ, যে মানুষটা দিনে কয়েকবার 10 মিনিট পর বা আধা ঘন্টা পর পর সিগারেট জ্বালায়, 10-15 মিনিট বা আধা ঘন্টা পর পর যিনি সিগারেট পান করেন, অথবা যিনি আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর পান খান এবং সেটাতে জ্বর দেখিয়ে থাকেন, রমজান মাসের সিয়াম যখন শুরু হয়, এই 10 থেকে 12 ঘন্টা যেই মানুষ আধা ঘন্টা হয়তো সিগারেট থেকে বিরত থাকতে পারে না, তার জন্য কষ্টকর হয়ে যায়, সেই মানুষের পক্ষে সম্ভব হয় 10 থেকে 12 ঘন্টা সিগারেট থেকে দূরে থাকা। যে মানুষ জ্বর না খেলে তার পক্ষে তার পেটের ভাত হজম হয় না, সেই মানুষের পক্ষে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত জর্দা বর্জন করা সম্ভব হয়। তাহলে আমরা বলবো, কোনো সন্দেহ নেই, কোরআন এবং সুন্নার অসংখ্য দলিলের আলোকে ধূমপান সম্পূর্ণ এটি হারাম, 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 কখনো নয়, মাকরুহ নয়, অবশ্যই হারাম, বা মাকরুহ বা এই ধরনের কিছু নয়, এটি অবশ্যই হারাম। ধূমপান হারাম, সিগারেট বিড়ি এটা হারাম, তামাক জর্দা একই, সেটাও হারাম। তাহলে এই হারাম থেকে আপনি অনেক সময় অনেক অজুহাত পেশ করেন যে আমি খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, পান করে অভ্যস্ত হয়ে গেছি, এটা ছেড়তে পারছি না। আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি সত্যি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার পক্ষে এই বিড়ি সিগারেট বর্জন করা সম্ভব হবে। আপনি সত্যি যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার পক্ষে এই তামাক জর্দা, এই হারাম জিনিস বর্জন করা সম্ভব হবে, যার প্রমাণ হলো এই রমজান। আপনি আল্লাহকে ভয় করেন যার কারণে আধা ঘন্টা পর পর বা 10 মিনিট পর পর যেখানে আপনি সিগারেট জ্বালাতেন সেখানে আপনি 10 থেকে 12 ঘন্টা সিগারেট না জ্বালিয়ে আপনি থাকতে পারছেন, কেন? আপনি এখন আল্লাহকে ভয় করছেন। এই রমাদান আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে সত্যি যদি আমরা আল্লাহর এই ভয়টাকে জীবনের সর্বমুহূর্তে রাখতে পারতাম তাহলে জীবনের সব ক্ষেত্রে আমরা এভাবে হারাম গুলি থেকে বিরত থাকতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। এটি রমজানের একটি অন্যতম বড় ধরনের শিক্ষা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে সেটাই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে এ তাকওয়া অবলম্বন করতে পারবে। আর যখন একে তাকওয়া অবলম্বন করতে পারবে তার পক্ষে ইসলামের সব নির্দেশগুলি পালন করা সহজ হয়ে যাবে এবং ইসলামের সব নিষেধগুলি থেকে বিরত থাকা তার জন্য সহজ হয়ে যাবে। পর্দার আড়ালের মা বোনদেরকেও একই কথা স্মরণ করে দিতে চাই, বা আপনারাও স্মরণ করে দিবেন আপনাদের অধীনস্থ যে সমস্ত মা বোনেরা রয়েছেন, রমাদান মাসে আমাদের মা বোনেরা চেষ্টা করে পারত পক্ষে এশিয়াম অবস্থায় বেপর্দায় তারা বের হতে চায় না, নিজেকে একটু সংযম করে রাখতে চায়। আসলেই এই পর্দার বিধান এটি সিয়ামের সাথে সম্পৃক্ত শুধু নয়, পর্দার বিধান এটি রমজান মাসে সীমাবদ্ধ নয়, একজন মুসলিম নারীর জন্য এই পর্দার বিধান ফরজ তার গোটা জীবনের জন্য, গোটা জীবনের জন্য। যতদিন তিনি জীবিত রয়েছেন ততদিন তাকে পর্দা মেনে চলতে হবে। আপনার অধীনস্থ যে সমস্ত নারীরা রয়েছে, স্ত্রী বলেন, বোন বলেন, মা বলেন, মেয়ে বলেন, তাদের পর্দার ব্যবস্থা আপনাকে করতে হবে যতদিন আপনিও জীবিত রয়েছেন, শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয়। অতএব রমজান মাস আমাদেরকে সেই কথাটিও স্মরণ করে দিচ্ছে যে সেটা যেমন হারাম সেটা থেকে রমজানে বিরত থাকার চেষ্টা করি, রমজানের পরেও আমাদেরকে সেভাবেই বিরত থাকার চেষ্টা করতে হবে। কথা আর দীর্ঘ করার সুযোগ নেই, সময় আমাদের অনেক হয়ে গেছে সম্মানিত মুসল্লিবৃন্দ। অতএব রমজান মাস, এ মাস আমাদেরকে এই বিষয়গুলি শিক্ষা দিচ্ছে, তার সাথে আরো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ রমজান মাসে বিশেষ তার আরেকটি ইবাদত ছিল, তিনি রমজান মাসে অন্য মাসের তুলনায় সবচেয়ে বেশি তিনি দান সদকা করতেন, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে, ওয়া কানা আজওয়াদুন নাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। বিশেষ করে রমজান মাস যখন আসত প্রবাহিত বাতাসের গতি যত, সেই গতির চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজের ও দান করার গতিটা আরো বেশি বৃদ্ধি হতো। তাই আমরা রমজান মাসেও চেষ্টা করি বেশি বেশি দান করার, আর এই দান করার অভ্যাসটা শুধু রমজান মাসেও নয়, এটিও সবসময় রাখা দরকার। দান করার সাথে সাথে আমি স্মরণ করে দিতে চাই, আপনারা জানেন আমাদের এই মসজিদের সাথে সংশ্লিষ্ট এখানে একটি মাদ্রাসাও রয়েছে, যেখানে অসহায় দরিদ্র সন্তানেরা পড়ালেখা করছে। আপনি হয়তো বিভিন্ন জায়গায় দান করে থাকেন, আপনার এই মাদ্রাসা আপনার কাছে অধিকার রাখে, আপনি আপনার এই মাদ্রাসা সর্বপ্রথম এটাকে আপনার সিরিয়ালে রাখবেন, এটাকে সবচেয়ে বেশি অংশ দিবেন, এটা এই অধিকার রাখে। আমি দেখেছি মাদ্রাসা অবস্থা খুবই নাজুক, নেই ছাত্রদের ভালো ব্যবস্থা, নেই ওস্তাদদের ভালো ব্যবস্থা। আপনারা এতজন মানুষ, যদি আপনারা নিজেদের পক্ষ থেকে যেগুলি যাকাত দিয়ে থাকেন তার সবচেয়ে বড় অংশটা বাজেট করবেন এই মাদ্রাসার জন্য, রমজান মাসে যা এককালীন দান করে থাকেন সবচেয়ে বড় বাজেট করবেন এই মাদ্রাসার জন্য। বাবা মা অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের পক্ষ থেকে আপনি বেশি সওয়াবের জন্য এই রমজান মাসে আপনি তাদের পক্ষ থেকেও দান করবেন, সেই দানটার জন্য রাখবেন আপনি বাজেট এই মাদ্রাসার জন্য, কারণ এটির অধিকার আপনার কাছে সবচেয়ে বেশি। সাথে আমি স্মরণ করে দিব, আজকে আমাদের দেশে বহু প্রতিষ্ঠান রয়েছে দ্বীনি প্রতিষ্ঠান নামে, যেগুলিতে আপনারা দান করে থাকেন। আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনার কষ্টে অর্জিত এই সম্পদ, যাকাত বলুন অথবা সাধারণ বলুন, সেটা ওই সমস্ত প্রতিষ্ঠানে দেবেন যে প্রতিষ্ঠানে বেদাতের শিক্ষা দেওয়া হয় না ও প্রচার প্রসার করা হয় না, যে প্রতিষ্ঠানে ইসলামের নাম দিয়ে শেরকের শিক্ষা দেওয়া হয় না ও প্রচার প্রসার করা হয় না ওই প্রতিষ্ঠানগুলিতে। আপনি যদি জানেন এমন কোন মাদ্রাসা রয়েছে বা এমন কোন মাজারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে বেদাত ও শেরকে ভরপুর এবং সেগুলি ছড়ানো হচ্ছে, সেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে এমন প্রতিষ্ঠানে আপনি যদি আপনার অর্থ দিয়ে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনি বেদাতকে সহযোগিতা দিয়েছেন, আপনি শেরককে সহযোগিতা দিয়েছেন, এজন্য আপনি অবশ্যই গুণাগার হবেন, কোনো সন্দেহ নেই। সুতরাং আপনার দান করার সময়ও অবশ্যই আপনি একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। সেই আলোকে আমরা বলতে পারি সাধ্য সামর্থ্য অনুযায়ী আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটি সেটি বেদাত ও শেখ মুক্ত হওয়ার সবসময় চেষ্টা করে। তাই আপনার দানের এবং আপনার জাকাতের সর্বপ্রথম সিরিয়ালটা আপনি রাখবেন আমাদের এই ছোট্ট মাদ্রাসার জন্য। এই অনুরোধ আপনাদের সকলের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন। বিশেষ করে আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনার একজন পরিচিত মানুষ তিনি অনেক দান করছেন, তার দানও যদি আপনি নিয়ে এসে এই প্রতিষ্ঠানে দিতে পারেন, তাহলে তিনি দান করে যে সওয়াব পাবেন ইনশাআল্লাহ, তার দানটা নিয়ে এসে এখানে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমান সেই সওয়াব দান করবেন। অতএব যাদের নিজেদের পক্ষে সামর্থ্য রয়েছে তারা তো দিবেনই, আর যাদের সামর্থ্য নেই তারা হয়তো পরিচিত অথবা সামর্থ্যবানরাও নিজেদের পরিচিত সেই বন্ধুদের কাছ থেকেও সম্ভব অনুযায়ী নিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন আমাদের এই মাদ্রাসাকে আরো সুপ্রতিষ্ঠিত, আরো সুন্দর ও আরো মানসম্মত করতে পারি। আমরা সবাই সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসি ফাকাল ইন্নাল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. يا الله আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, পৃথিবীর সর্বত্র মুসলিম সমাজকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে যেন আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলতে পারি সে তৌফিক আমাদেরকে দান করুন। এই রমাদানেই, এই বরকতময় মাসে, এ মর্যাদাশীল মাসে আমাদেরকে, আমাদের এ দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। সকলে যেন ইসলামের পক্ষে চলতে পারে, বলতে পারে সেই তৌফিক সকলকে দান করুন, এবং আমাদের এই দেশকে, এই সমাজকে ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধী তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সেই চিন্তা থেকে আমাদেরকে নিরাপদে রাখুন। এবং যারা এই দেশ বা মুসলিম সমাজ বা বিশ্বের কোথাও মুসলিম সমাজকে নিয়ে সেই ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকে হয় ইসলামের দিকে হেদায়েত দান করুন, অথবা তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন। আমাদের মাঝে অনেকে উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মাঝে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যারা জীবিত রয়েছি, আমরা যেন এই রমাদানেই সুন্দর প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে আমাদের ঈমান ও ইসলামকে, আমাদের তাকওয়াকে আরো মজবুত করে নিতে পারি, গোটা জীবন যেন একজন খাঁটি মুসলিম হিসাবে জীবন যাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের স্নেহের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের রমজান মুবারকের যাবতীয় ইবাদতগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।